সত্য রজ তম, এই তিনটি গুণের মাত্রায় বিকৃত জীবের জীবন। এজন্য বীজ মন্ত্রে শুরু হয় গুণার্চনা দিয়ে, সেটি এরকম: সং সত্ত্বায় নমঃ, রম রজসে নমঃ, ত্বং তমসে নমঃ। গুণার্চনা দিয়েই শুরু হয় যে যাত্রা, তারই পরিণতি হল ব্রহ্ম সাক্ষাৎকারে। ভগবান স্বয়ং কোনো রূপ অথবা ভাবপরিচয় সাধকের অন্তরে শিবশক্তির রূপে এখন আরও নিবিড় হয়ে উঠবেন। চেতনা জাগরণের এই প্রয়াসে প্রথম পর্বেই এসেছে শিবশক্তির অষ্টদলের সন্নিবিষ্ট পদ্ম জাগরণ। অষ্টদল পদ্মের এক একটির উপর এক একভাবে জগৎ জননী ও জগৎ পিতার রূপে আবাহন। জগৎ জননীর আটটি রূপের পরিচয় হল মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী, নারসিংহী, বৈষ্ণবী। মায়ের প্রতিটি রূপ ক্রমান্বয়ে ত্রিগুণাশ্রিতা হয়েই বিরাজ করছেন। আবার দেবাদিদেব বিরাজ করবেন একই সঙ্গে ওই পদ্মদলে আটটি রূপে। এগুলি হল অসিতাঙ্গ, চণ্ড, কপালি, ক্রোধাবর্ত, ভীষণাবিষ্ট, উন্মত্ত নটরাজ, রুরু কর্মনাশ, আসুরি, সংহারী। অষ্টভৈরবী ও অষ্টভৈরবের যুগপদ জাগরণ ও উন্মেষের আবাহনটি চেতনা জাগরণী। গুণার্চনার পর্বের পর ভৈরবী ও ভৈরব আবাহন এক একটি দলপদ্মে তার আবাহনের মধ্য দিয়ে মূলাধারের ব্রহ্মশক্তির জাগরণ পর্ব সূচনা হলে এবার নিজের ইষ্টকে মন্ত্রে নিবেদনে করতে হবে আবাহন।
এটি সবার কাছে আছে অথবা ওয়েবসাইটে আছে, এটি তবু পড়া হলো একটি বিশেষ কারণে। এখানে একটা এমফাসিস আছে, অর্থাৎ যারা এখন প্রকৃতভাবে ঈশ্বর লাভের পক্ষে এগিয়ে যেতে চাইবেন তাদেরকে একটু হেল্প করবার জন্য এখানে পদ্ধতিটি বলা আছে। অর্থাৎ আমাদের যে সাধারণভাবে যে ধারণা আছে সত্য রজতম, এই ত্রিগুণের মধ্যে একমাত্র সত্যগুণ, যা সব ভালো ভালো সত্যগুণ, এই সত্যগুণটি একমাত্র জীবনের জন্য আশ্রয়ী, আর রজ এবং তন তম জীবনের জন্য সাধন পথের জন্য আলটিমেটলি ক্ষতিকারক। কথাটি ঠিকই, আলটিমেটলি ক্ষতিকারক, কিন্তু এদের সমন্বয়, এদের একেবারেই সম্মিলিত সমন্বয়ই সাধন পথের একমাত্র অবলম্বন। তাই এই সাধন পথটি যখন আমাদের চেতনার জাগরণ মূলাধার থেকে হতে শুরু করবে তখন আমাদেরকে ওটি চিনে নিতে হবে। এবং এখানে দেবশক্তি মহামাতৃকা এবং জগৎ জননী এবং জগৎ পিতা রূপে সেখানে অষ্টদল পদ্মে প্রাণন্যাসের দিনে আলোচনা হয়েছিল, অষ্টদল পদ্মে সেখানে নিমিত্ত নিবদ্ধ আছেন। তাকে সেখানে বেছে নিতে হয়, খুঁজে নিতে হয়, জেনে নিতে হয় এবং পরিণামে দর্শন হয়। দর্শনটি বিভিন্ন মাত্রার দর্শন, এক একটি দলপদ্যে এক এক ধরনের দর্শন, সেটি যারা এবার এগিয়ে চলবেন তাদের কাছে ফুটে উঠবে। আমাদের আরেকজন বিশেষ সাধক, তিনি আরেকটু একটা পার্টিসিপেট করবেন। আমি চন্দ্রিকাকে রিকোয়েস্ট করছি মনোচল নিজ নিকেতনে চার লাইন দুবার গাইতে।
আচ্ছা,
মনোচলো
নিজ নিকেতনে, মনোচলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূত গণ সব তোর পর কেউ নয়পন, বিষয় পঞ্চক আর ভূত গণ সব তোর পর কেউ নয়পন, পর প্রেমে কেন হয়ে আছে তন, পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছ আপন জনে, পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।
এটি সবারই জানা আছে, নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে প্রথম এসেছিলেন, এটি প্রথম দিকে উনি বারবার গিয়েছেন, প্রথমে উনি গানটি ঠাকুরকে শুনিয়েছিলেন। ভবানী অষ্টকম শ্রীরামকৃষ্ণকে একজন ভক্ত শুনিয়েছিলেন। এটি কথামৃততার কথামৃতের মধ্যে শঙ্কাস্তোত্র হিসাবেই বলেছেন, ভবানী অষ্টকম হিসেবে বলেননি, একটু সামান্য মেনশান করে গেছেন, কিন্তু তার নিজের কথামৃতকার তার নিজের দর্শনে সেখানে মেনশান করেছেন। ভবানী অষ্টকমে বলছেন, নতা তোর ন মাতা ন বন্ধু ন নাতা, ন পুত্র ন পুত্রী ন ভৃত্য ন ভর্তা, ন জায়া ন বিদ্যা ন বৃত্তি মব এব গতিস্তাং গতিস্তাং ত্বাম একা ভবানী। আর একটু পরে আবার বলছেন, ন জানামি দানং ন চ ধ্যান যোগং, ন জানামি তন্ত্রং ন চ স্তোত্র মন্ত্র, ন জানামি পূজা ন চ ন্যাস যোগং, গতিস্তাং গতিস্তাং ত্বামেকা ভবানী। আরেকটা, ন জানামি পুণ্যাং ন জানামি তীর্থাং, ন জানামি মুক্তিং লয়ং বা কদাচিৎ, ন জানামি ভক্তিং ব্রতং বা অপি মাতঃ, গতিস্ত্বাং গতিস্ত্বাং ত্বমেকা ভবানী। শঙ্করাচার্যকে আমরা ব্যক্ত করি, শঙ্করাচার্য প্রচারিত হয়েছেন বেদান্তের শিরোমণি হিসাবে। বেদান্তে যেটি মূল তাৎপর্য সেটি হল আমাদের এই সৃষ্টি এবং এই জগৎ, এই সৃষ্টি এবং জগৎ একটি অংশ হয়ে আছে মহাশূন্যের, মহাবোমের। তিনি স্বয়ং সেই মহাশূন্য মহাবোম হিসাবে পরিচিত। মহাশূন্যের মাঝে তার ইচ্ছা জাগ্রত হয়েছিল, সেই মহাশূন্যের মাঝে যখন তার ইচ্ছা জাগ্রত হয়েছিল, সৃষ্টির ইচ্ছা, তখন সৃষ্টির সূচনা হয়। সৃষ্টির নানা পর্ব আছে, যেজনই মনুর মন্নান্তর আছে, এক একটি সৃষ্টি পর্বে এক একটি মনুর পর্ব, আর তার মন্নান্তর হলো সেটি শেষ হয়ে গেল, তারপরে আবার একটি সৃষ্টির পর্ব। একটি সৃষ্টিই চলছে, এটি আমাদের সায়েন্টিস্টদের অনুমানভিত্তিক ধারণা, অনুমানভিত্তিক বৈজ্ঞানিক প্রকাশ, এর কোনো প্রমাণ তাদের নেই, কিন্তু তারা বলেন এটা সায়েন্টিফিক তত্ত্ব, এটা একটা সায়েন্টিফিক তত্ত্ব বলে তারা বলেন। যদি এটাকে সায়েন্টিফিক তত্ত্ব হিসাবে ধরতে হয়, তাহলে বলতে হবে যে যে সায়েন্সকে ওরা বলছেন সেই সায়েন্সটা একেবারেই ঠুনকো পলকা, সেই সায়েন্সটাকে সায়েন্স বলা যায় না। বরং যে অধ্যাত্ম বিদ্যা, যে ভগবানকে সর্বশক্তির আধার, সর্বসৃষ্টির আধার, সকল সত্যের আধার, সকল সত্যের উদ্গাতা রূপে ধরেছেন, জেনেছেন, বুঝেছেন, সেটি মোর সায়েন্টিফিক দেন দ্য সো কল্ড সায়েন্টিফিক আটারিংস অফ দ্য সায়েন্টিস্ট। মহাশূন্য এবং মহাবোমের মধ্যে সৃষ্টির ইচ্ছা ভগবানের কাছে আসে। তার ঋষির ধ্যানে জানলেন যে তাকে যদি আমি আবাহন করি তাহলে কি তিনি আসবেন, অথবা তার কাছে আমি যদি পৌঁছতে চাই তাহলে কেমন করে পৌঁছব, তার তো কোনো অবয়ব নেই, কোনো পরিচয় নেই, কোনো স্থান নেই, কাল নেই, পাত্র নেই, কোনো বিশেষত্ব নেই, তিনি সবচেয়ে অর্ডিনারি। গড ইজ দ্য মোস্ট অর্ডিনারি এন্টিটি ইন দ্য ক্রিয়েশন। ভগবান এই সৃষ্টির মধ্যে সবচেয়ে অর্ডিনারি একটি ক্রিয়েশন। ঋষি বুঝলেন যে সৃষ্টি যখন উনি করেছেন এই সৃষ্টির মধ্যে একটা তাৎপর্য আছে, এই তাৎপর্যটি উদ্ধার করলেন। বলছেন এই তাৎপর্যটি হলো তুমি যদি প্রাপ্ত হয়েছ, এই যে অবয়ব প্রাপ্ত হয়েছ, এই দেহ প্রাপ্ত হয়েছ, এই রূপ প্রাপ্ত হয়েছে, এই অবয়ব, এই দেহ, এই রূপ, এরই মাঝে রয়েছে সূত্র, যোগসূত্র। আমরা এবং জানি যোগমার্গ, তন্ত্রমার্গ উভয় মার্গেই চেতনার জাগরণের কথা বিশেষভাবে আছে, পর্বে পর্বে আছে, ষট্চক্র ইত্যাদি আছে, সহস্রারের কথা আছে, সেখানে মহামিলনের কথা আছে, এডিটোরিয়ালের কিছুটা আজকে তানিয়া দেবী পড়লেন, তাতে জানা গেল চেতনার জাগরণের পর্বগুলির মধ্যে বিশেষত্ব কেমনভাবে ফুটে ওঠে। এটি যারা জেনেছেন তারা লিখেছেন, সেখান থেকে বলা হয়েছে। ঋষি বলছেন স্বদেহম অরণিম পিত্বাহা প্রণবম চ উত্তর অরণিম ধ্যান নিবার্থন অভ্যাসা দেবং পশ্যেত নিগূঢ়বাদ, দেবং পশ্যেত নিগূঢ়বাদ। সেই যে তিনি সচ্চিদানন্দ, সেই তিনি যার কোনো রূপ নেই, আকার নেই, স্থান নেই, কাল নেই, পাত্র নেই, যিনি কোথাও বিলং করেন না, যিনি কোনো আদি নেই, কোনো অন্ত নেই, তার শুধু একটি যেন স্রোতধারা আছে। সৃষ্টি যখন হয়েছে তখন থেকে যেন একটা স্রোতের পথের মতো চলছে, চেতনা একটা এগিয়ে চলেছে একটা স্রোতের ধারার মতো, সেই স্রোতধারাটি সেখানে রয়েছে, সেই স্রোতধারা যেন তার এই স্রোতধারাকে অবলম্বন করে বলছেন। তাকে কেমন করে আমরা ধরবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব? ঋষি বললেন যজ্ঞ করতে হবে, আগুন জ্বালাতে হবে, যজ্ঞ করতে হবে, আগুন জ্বালাতে হবে। একটি মন্ত্র আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন তত্ত্ব শিক্ষা দিচ্ছেন, কর্মযোগ শিক্ষা হয়ে গেল কিন্তু তবু কর্মের যদি মূল তত্ত্ব কিছু বাদ ছিল, কর্মের যেটি আলটিমেট মূল তত্ত্ব তার মধ্যে ফাংশনাল, এক্সট্রিম ফাংশনাল ফরম্যাট, যাকে বলা হয় এক্সট্রিম ফাংশনাল ফরম্যাট, সে এক্সট্রিম ফাংশনাল ফরম্যাট ভগবান অর্জুনকে বললেন। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবিহি ব্রহ্ম অগ্নাহ ব্রহ্মণ আহুতম ব্রহ্ম এব তেন গন্তব্যাং ব্রহ্ম কর্ম সমাধি। কয়েকটি মঠ মিশনে এটি ওই প্রসাদ খাওয়ার আগে হাত ধুয়ে মন্ত্র পড়ে প্রসাদ খাওয়ার একটা প্রচলিত রীতি আছে, কেন আছে জানি, এর সঙ্গে ওর কোনো রিলেশন নেই। এটি ভগবান বলেছেন যে পটভূমিতে, সেই পটভূমি হলো যখন কোনো কর্মের চিন্তা তোমার মধ্যে আসছে, যে কোনো কর্মের চিন্তা, সেই কর্মের চিন্তাটিকে তুমি তোমার এই জীবন কর্ম হলো একটা যজ্ঞ, জীবনটি যজ্ঞ, জীবন কর্ম সেই যজ্ঞের এক একটি অংশ, সেটিও যজ্ঞ। এই যজ্ঞ যখন সমাধা করা হবে, যজ্ঞ যখন হবে, যজ্ঞ করতে হলে যজ্ঞের কাষ্ঠ লাগবে, যজ্ঞের ঘৃত লাগবে, ঘি দিতে হবে, তবে তো আর কাঠগুলো জ্বলবে, আর অগ্নি সংযোগ করতে হবে। যজ্ঞের কাষ্ঠ, যজ্ঞের ঘৃত, যজ্ঞের অগ্নি সংযোগ, এই ত্রয়ী দরকার। বৈষ্ণবপান যখন তার সঙ্গে যাজ্ঞবল্কের যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই সময় কি যাজ্ঞবল্ক বুঝলেন? যাজ্ঞবল্ক গোবিন্দ ধ্যানের রত ছিলেন দীর্ঘদিন ধরে, আর প্রচুর গুরু সেবা করেছে, অত্যন্ত প্রেমে গুরু সেবা করেছে, সব প্রেমে গুরু, অত্যন্ত ভালোবাসতেন তিনি গুরুকে, নিজের থেকেও বেশি ভালোবাসতেন। বৈষম্পায়ন যে নথিগুলি বেদে আছে তার ভিত্তিতেই বলা হচ্ছে। তো যখন ওদের মধ্যে তত্ত্ববিভেদ অর্থাৎ তত্ত্বের দূরত্ব তৈরি হবে, সেই ক্ষণে পূর্ণত্বের কথা বৈষম্পায়ন বারবার যাজ্ঞবল্ককে বলছেন, কিন্তু হচ্ছে না, পূর্ণত্বের বোধটা আসছে না, উন্নতির বোধটা আসছে না, বা একটু আসছে কিন্তু আবার আসছে না। সেই পটভূমিতে উনি যাজ্ঞবল্ককে বৈষম্পায়ন তখন ধ্যানে এই মন্ত্রটি প্রাপ্ত হয়েছেন দেবী সরস্বতীর কাছ থেকে, কৃপা প্রাপ্ত হয়ে তা বলছেন, স্বদেহম আরণিম কৃত্বা হা প্রণবম চ উত্তর আরণিম ধ্যান নিমার্থনং অভ্যাসা দেবং পশ্যেত নিগূঢ়বৎ। বৈষম্পায়ন যাজ্ঞবল্ককে বোঝালেন, তুমি প্রণবের ধ্যান করে যাও, ওম শুধুমাত্র ওম এর ধ্যান করে, কিছু নেই, কোনো রূপ নেই, আকার নেই, দেশ নেই, কাল নেই, স্থান নেই, কোনো কিচ্ছু নেই, তুমি শুধু ওম এর ধ্যান করে যাও, আর শুধু বুঝতে থাকো যে এটি একটি মহাশূন্য, আর ক্রমে ক্রমে তুমি মহাশূন্যে বিলীন হয়ে যাও, মহাশূন্যে বিলীন হয়ে মহাবোমের মধ্যে অঙ্গীকৃত হয়ে যাও, তখন তুমি পূর্ণত্বের আভাসটি পাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথাটি কর্মমার্গে বলবার জন্য এই মন্ত্রটি সেই প্রসঙ্গেই চরিত রয়েছে। এটি সাধন মন্ত্র, আর এটি কর্মযোগের মন্ত্র, কর্মের মন্ত্র, কর্মচিন্তার মন্ত্র, এটি অন্ন গ্রহণের মন্ত্র নয়। হয়বার অন্নকে যদি কর্ম হিসাবে ধরা হয় অন্নগ্রহণ, সেই হিসাবে ঠিক আছে, কিন্তু এটি যিনি কর্মযোগী, যিনি কর্মকে ভগবানের কাছে অর্পণ করবেন, তার প্রতিটি চিন্তা, প্রতিটি ভাব সেটি ব্রহ্মমার্গে অর্পিত হবে, সেই আহ্বানটি এই মন্ত্রে বলা হয়েছে। কি আহ্বান? না ব্রহ্ম অর্পণং। কেমন করে অর্পণ করব? না আমার তো যজ্ঞ করতে হবে, তাহলে যজ্ঞের ঘৃত কোথায় পাব? না হবিহি ব্রহ্ম, যজ্ঞের কাঠ যদি জ্বালাতে হয় আমি কি করে জ্বালাব, ভগবান জ্বালিয়ে দেবে, তাহলে হবিহি ব্রহ্ম। অগ্নি সংযোগ করতে হলে অগ্নি কোথায় প্রাপ্ত হবে? বললেন ব্রহ্ম অগ্নি, ওই অগ্নি ব্রহ্ম, তাহলে কাষ্ঠ ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, তাহলে কাঠ আসলো, কাঠে ঘি দেওয়ার জন্য ঘৃত আসলো, আর অগ্নি সংযোগের জন্য অগ্নি আসলো, কে দিলেন? ভগবান স্বয়ং সেটি যুগিয়ে দেন। কখন তিনি দেবেন? তা বলছেন ব্রহ্মণঃ আহুতম। ভগবানকে তুমি যদি আহ্বান করে থাকো, কেমন করে? না ওই যে যাজ্ঞবল্ককে যখন উপদেশ দিলেন, কী বললেন? ধ্যান নিমার্থনং অভ্যাসাৎ দেবং পাশে নিগুড় বা ধ্যান নিবার্থন অভ্যাস, তুমি অভ্যাস করো, অভ্যাস করো, ধ্যানে ডুবে যাও, ডুবে যাও ধ্যানে, কোন ধ্যানে না কর্মের মধ্যে তুমি ধ্যানে ডুবে যাও। ভগবান বললেন অর্জুনকে, তুমি কর্মের মধ্যে ধ্যানে ডুবে যাও। কর্ম ধ্যান সেটি কি না, তুমি আরও বেশি ইন্টেন্স কর্ম করো, কর্ম ত্যাগ নয়, আরও বেশি গভীর কর্ম, কিন্তু কর্মের কর্মী তুমি, কর্তা তুমি নও। তাই কেন হলো, তাই সেটা কেমনভাবে হবে, তাই ওই যে বলছেন ব্রহ্ম এব তেন গন্ত্যাব্বং, তাহলে তুমি এই যে এত সব পেলে, কাঠ পেলে, তুমি ঘৃত পেলে, তুমি অগ্নি পেলে, তুমি ভগবানকে আবাহন করেছো, তাহলে গন্তব্য কী? অর্থাৎ যে কর্ম, যে কর্মচিন্তা হলো তার যে ফলাফল সে কোথায় যাবে, তার থেকে যে ফল আসলো সে ফলটা কোথায় যাবে? ওই যে বললেন ব্রহ্ম এব তেন গন্তব্য, তার ফলাফলও ব্রহ্ম, অর্থাৎ সেটি ওকেই অর্পণ করতে হবে, তাঁর কাছ থেকেই পেয়েছো, তার কাছ থেকেই ওই কাষ্ঠ ঘৃত অগ্নি সবই পাওয়া গেল। আর এবার যখন ওই সমাধান হলো, ওই কর্ম কর্ম ওই ক্রিয়া হয়ে গেল, যজ্ঞ হয়ে গেল, এবার তার যে একটা ফল, সেই তার যে রেজাল্ট, তার ফলাফল, কর্মণ্যে বাধিকারস্তি মা ফলেষু কদাচন, ভগবান বললেন ওকে, অর্জুনকে বললেন অধিকার তোমার কর্মের জন্য আছে, ফলের জন্য নেই, তাহলে ফলটা কোথায় যাচ্ছে? নেই তো ফল, তখন কী হবে? ব্রহ্ম এব তেন গন্তব্য, তোমার এই কর্মচিন্তা, কর্ম কর্মক্রিয়া, এর পরিণতি হলো ভগবানকে সেই কর্মটি অর্পণ করা, তাহলে কর্মের ফলও সেখানে অর্পণ হলো। আর এটি কখন সেটা পারফেক্ট হবে না, যখন তুমি নিজেকে ভগবানের কাছে অর্পণ করতে সক্ষম হয়েছো প্রকৃতভাবে। এটি একটি এই ব্রিটিশরা যখন যখন ব্রিটিশ পার্লামেন্টে যখন ওথ টেকিং হয়, তখন যে যে কথাটি বলা হয় সেই কথাটির পরে একটা থাকে উইদাউট এনি প্রেজুডিসেস, মানে যেটি বলছি সেটা বলছি, এর সঙ্গে আর অন্য কিছু লেজুর কিছু নেই, তাই এটি তাই উইদাউট এনি প্রেজুডিসেস, এর সঙ্গে আর কোনো কিছু লেজুর কিছু থাকবে না। ওই কথাটি আমাদের এখানে সব তো কপি মাস্টার, তো ওই কথাটি আমাদের কনস্টিটিউশন যারা করেছিলেন তারা আমাদের কনস্টিটিউশনও কপি করে দিয়েছে, ওদের থেকে কপি করে, তো এই উইদাউট এনি প্রেজুডিস, এর সঙ্গে আর কোনো লেজুর কিছু নেই, এর সঙ্গে অন্য কিছু নেই, অর্থাৎ ওই কি শুধুমাত্র তুমি যে কর্মচিন্তা করেছো, কর্ম করেছো, কর্ম এবার ভগবানের কাছে অর্পণ করেছো, কর্মকে পরিপূর্ণভাবে অর্পণ তখনই করতে পারবে যখন তুমি নিজেকে উইদাউট এনি রেস্ট্রিকশন, উইদাউট এনি রিজার্ভেশন, এনি প্রেজুডিস, তুমি নিজেকে ভগবানের কাছে অকাতরে সমর্পণ করতে পারবে, তখন হলো ব্রহ্মকর্ম সমাধান। এমন যখন হলো তখন কর্মটি হলো ব্রহ্মকর্ম, সেই কর্মটি হলো ব্রহ্মকর্ম, ভগবানের যে অভীপসিত কর্ম সেটি, সেই কর্মটিই হলো ভগবানের অভীপসিত কর্ম। ঋষি বললেন জ্ঞানবালককে পূর্ণত্বের বোধটি শেখাচ্ছেন, বলছেন তিলেষু তৈলং দধিনী ইব সপিহি আপহ সতসু অরণীষু চ অগ্নিহি এবম আত্মা আত্মানি গৃহ্যতে অসৌহ সত্যেন এনম তপসা ইহা অনুপশন্তি। ওই যে চন্দ্রিকা যে গানটি করলো মনোচল নিজ নিকেতনে, এটি তাৎপর্য হলো এই জগৎটা, এই সংসারটা একটা বিদেশ, এখান থেকে তুমি নিজের দেশে চলে যাও, দেশটি কোথায় না ভগবানের ঠাঁই হচ্ছে নিজের দেশ, অর্থাৎ তোমার স্থান হলো সেখানে, তুমি এখানে দুদিনের জন্য বেড়াতে এসছো, তুমি ওখানে ফিরে যাও, এর নানা রকম অর্থ আছে, এর বহু রকম অর্থ আছে, একটি আমরা প্রসঙ্গতে প্রবেশ করলেই বুঝতে পারবো এর অর্থগুলি কেমনভাবে আমাদের ওয়ার্ল্ডে কেমনভাবে এসেছে। সেদিনের তারিখটা হলো সেদিনটা হলো 1885 সালের সেপ্টেম্বর মাস। ওই গোড়ার কয়েকটা দিন পরেই পান্ডুলাল সরকার শ্রীরামকৃষ্ণকে দেখছেন, গলায় প্রচণ্ড খারাপ অবস্থা, পরীক্ষায় পাঠিয়েছিলেন স্যাম্পল। ওই দিন পরীক্ষার রেজাল্ট আসলো, তার গলায় ক্যান্সার। রোমানুল্লাহ তার জীবনী লিখছে, তার সাবটাইটেল হলো রামকৃষ্ণ দ্য ম্যান গড। লিখলেন, দেন ওয়ান নাইট হি হ্যাড হেমোরেজ অফ দ্য থ্রোট, দ্য ডক্টর্স ডায়াগনোসড ক্যান্সার। His chief disciples persuaded him to put himself for a time under the care of Dr. Mohenlal Sarkar of Calcutta. In September 1885, a small house was rented where Ramakrishna's wife found a corner for herself so that she might supervise his regime. The most faithful disciples watched during the night. The majority of them were poor and they mortgaged, borrowed or pawned their effects in order to pay the expenses of the master's illness, an effort that cemented their union. Dr. Sarkar was a rationalist who did not share the religious views of Ramakrishna and told him so frankly. But the more he came to know his patient, the deeper did his respect for him become, until he treated him for nothing. Pandaral Sarkar onek fees chilo tokhonkar dine dakshaite boro ekjon sobche boro bharatbarsher sara bharate sobche boro doctor Sri Ramkrishna ke দেখতে রাজি হলেন। প্রথমে অনেক টাকা ফিস ছিল, ওরা যারা ছিল তাদের তো টাকা পয়সা ছিল না, কেউ ধার করে, কেউ মর্টগেজ করে, কেউ এরোর কাছ থেকে চেয়ে চুনতে টাকা নিয়ে এসে চালাত। ওই যে করা শুরু হলো, ওই থেকে ওদের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো। মহেন্দ্রলাল সরকার প্রথম দিকে ওর প্রতি খুব একটা তেমন রেসপেক্ট ছিল না, কিন্তু ওই আসতো। He came to see him 3 times a day and spent hours with him. He said to him, I love you so dearly because of your devotion to truth. You never deviate by a hair's breadth from what you believe to be true. Actually sore jao na. Jake satya bole mone koro tar theke actually sore jao. Do not imagine that I am flattering you. If my father was in the wrong, I should have told him so. উনি রাশনলিস্ট, তাই বলছেন আমার বাবা ভুল করলেও আমি বাবাকে বলে দিতাম। ধরো আমি তোমাকে ফ্ল্যাটার করছি না, আমি বলছি। এবার বাট হি ওপেনলি সেন্সিওর দ্য রিলিজিয়াস অ্যাডোরেশন রেন্ডার টু হিম বাই দ্য ডিসাইপল। ভক্তরা তাকে একটা অন্যভাবে বুঝেছি, কীভাবে? টু সে দ্যাট দ্য ইনফাইনাইট কেম ডাউন টু আর্থ ইন দ্য ফর্ম অফ এ ম্যান ইজ দ্য রুইন অফ অল রিলিজিয়ান্স। মহেন্দ্রনাথ সরকার বলছে যে সেই পূর্ণ, সেই ইনফাইনাইট, তিনি পৃথিবীতে নেমে এসেছেন একটা ছোট্ট মানুষের দেহে, এইটা বলাটা ঠিক না। এটা বললে রিলিজিয়ান সম্পর্কে ধারণা নষ্ট হয়ে যায়। Ramakrishna maintained an amused silence, but the disciples grew animated in these discussions, which only served to increase their mutual esteem, their faith in their master, whom suffering seemed to illuminate, was strengthened. এসব হচ্ছে, উনি চুপ করে আছেন, এরা নিজেদের মধ্যে বলছে, রেগে যাচ্ছে, আবার বলছে, They tried to understand why such a trial was imposed upon him and divided into groups holding different views. তোমাদের নানারকম মতবাদ হলো, একটা মতবাদের লিডার হচ্ছে গিরিশ, আর একটার মতবাদের লিডার হচ্ছে নরেন্দ্র। দ্য মোস্ট এক্সল্টেড হেডেড বাই গিরিশ, দ্য রিডিম সিঙ্গার, ডিক্লেয়ার দ্যাট দ্য মাস্টার হিমসেলফ হ্যাড উইলড হিজ ইলনেস। গিরিশ বলল, ওনার কী করে অসুস্থতা হবে, উনি অসুস্থতা চেয়েছেন তাই হয়েছে। So that he might establish the communion with apostles around him. উনি অসুস্থ হয়েছেন কারণ চারদিকে ওনার যারা আছে তাদের সঙ্গে যাতে ওনার সম্পর্কটা একটু দৃঢ় হয়, সেজন্য অসুস্থতা সেজেছেন। আরেকজন, দ্য রেশনালিস্ট উইথ নরেন অ্যাজ দেয়ার মাউথ পিস অ্যাডমিটেড দ্যাট দ্য মাস্টার্স বডি ওয়াজ সাবজেক্ট টু দ্য লজ অফ নেচার like other men's, but they all recognize the divine presence in the ailing man. And on the day of great festival, Kali Pujar din je thakur ke shobai kali darshan korlo, 1885 e je Kali Pujar din, shedin shobai jara jara chilo, jara jara fortunate, tara Sri Ramakrishna ke kali rupe dekheche. Ramakrishna, to their surprise, made no mention but spent it absorbed in ecstasy. They realized that mother was indwelling with him. Uni chup korechilen, uni dhyane nimogno chilen. Amon ekta obostha Vaishampayan Yajnavalkyoke bolle, jokhon tumi Bhagobanke ভগবত্তাকে তুমি নিজের মধ্যে জাগ্রত করতে পারবে সেই হলো ক্ষণ যখন তুমি দেখবে অন্তর ভেতরটা যেন ভরে গেছে, ভর্তি হয়ে গেছে একটা অন্য অপার্থিব বস্তুতে। ওকে বোঝালেন, তিলেষু তৈলং দধিনী ইব সপিহি আপ শ্রুতসু অরণ্যীষু চ অগ্নিহি এবং আত্মা আত্মানি গৃহ্যতে অসৌ সত্যেন এন তপসা ইহা অনুপশ্যন্তি। তিল, ওর মধ্যে যে তৈল থাকে সেটি তিলকে বাইরে থেকে দেখলে বোঝা যাবে, তিলটাকে ভেঙে ফেললে তখন তৈলটা পায়, ওটি তার অভ্যন্তরে থাকে। যে জানে সে জানে, আর যে ওইটিকে নিষ্কাশন করতে শিখেছে জানে সে পারে। তাই তেলকে যখন মেশিনে বা কোনো কিছুতেই করে তার থেকে তেল বেরিয়ে আসে। তেমন মানবের চেতনের অভ্যন্তরে এই চেতন যেটিকে ধারণ করে আছে, যে এই মানবের যে অস্তিত্ব দেহ, তার অভ্যন্তরে তার অভ্যন্তরে যে হৃদয়, যে হৃৎপুণ্ডরিক হৃদয় গহ্বর, হৃৎপুণ্ডরিক সেখানে রয়েছে, সেখানে যে ওই সদ্বস্তু সচ্চিদানন্দ একটি যেন অনির্বচনীয় বস্তু হয়ে সেখানে অবস্থান করে আছেন, সেটি যে জানবে সে জানবে, যে জানবে না সে কথার কথা জানবে। তাকে বললেন, তুমি জানো ওই হলো আত্মার পরিচয়, ওই আত্মা, তাকে তুমি যেমন ওই অরণি, ওই যে কাষ্ঠ, তাকে যখন যজ্ঞের মধ্যে প্রজ্বলিত করেছ, তিনি ঘৃত সংযোগ করে দিয়েছেন, তিনি অগ্নি সংযোগ করে দিয়েছেন, জীবনের পথ চলছে, কেমন চলছে না, ওই যে ভগবানের যে আহ্বান অর্জুনের প্রতি, যে আহ্বানে তিনি বলেছেন যে ব্রহ্মকর্ম, তুমি জগতের মধ্যে যা কিছু কর্মের মধ্যে আছো, এই কর্ম যদি ভগবানকে সত্যি সত্যি সমর্পণ করতে পারো, কথার কথা নয়, যদি সত্যি সত্যি ভালোবেসে সেই কর্ম করে থাকো, যদি এই বিশ্বাস সত্যি সত্যি হয়ে থাকে যে ওই কর্ম সমর্পণ করতে পারছ, তাহলে সেই কর্মটি তখন হয়ে উঠবে দিব্য কর্ম। সত্যের পথের এই নভেম্বর সংখ্যাটি খুব ইম্পর্ট্যান্ট। এর একেবারেই শেষের যে লেখাটি, এটি টুলি চ্যাটার্জি লিখেছেন, দ্বিধা জড়তাহীন ও প্রশ্নাতীত বিশ্বাসী ভগবান লাভের প্রত্যক্ষ উপায়। বলছেন আছেন তিনি কাছেই, ভগবান তো সর্বদাই জীবনের কাছেই উপস্থিত হয়ে আছেন। তাহলে বিশ্বাসটি কেমন? না, দ্বিধা জড়তাহীন প্রশ্নাতীত বিশ্বাস। দ্বিধা জড়তাহীন, দ্বিধা নেই, জড়তা নেই। দ্বিধা কি? না অন্য কিছু বিষয়ের দ্বারা যেটি যুক্ত হয়ে থাকে বা প্রভাবিত হয়ে থাকে। সেই গল্প আছে, সে ছাগল কিনে নিয়ে এসছে, রাস্তার ছেলেরা ভাবলো যে ওর ছাগলটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এটা কীভাবে পাওয়া যায়। একজন বললো আরে আপনি কুকুর নিয়ে যাচ্ছেন? ও বললো না না, আমি তো ছাগল নিয়ে যাচ্ছি। আবার ওরা প্ল্যান করে রেখেছিল আরেকটু এগিয়ে যেতে, আরেকজন বললো কী করছেন আপনি, এটা কী নিয়ে যাচ্ছেন, এ কি আপনার মতো একটা ভালো মানুষ আপনি কাঁধে করে এটা অন্য নিয়ে যাচ্ছেন? বললো না না, আমি ছাগল নিয়ে যাচ্ছি। আবার কিছুক্ষণ পরে আরেকজন বললো, তখন ভাবলে এত লোক যখন বলছে নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে, ও এটাকে ফেলে দিয়ে ছুটে গেল। ওদের উদ্দেশ্য ছিল ছাগলটাকে নিয়ে কেটে খাওয়া, ওরা নিয়ে চলে গেল। দ্বিধা হলো তাই, বাইরের যে যুক্তি, বাইরের যে বোধ, জগতের যে যুক্তি, জগতের যে বোধ, এর দ্বারা যিনি বিচলিত হবেন তার বিশ্বাস ওই দৃঢ়তা কখনোই পাবে না। ভগবানকে যদি বিশ্বাস করতে হয় তাহলে ভগবানকেই বিশ্বাস করতে হয়। ভগবানকে বিশ্বাস এবং অন্য কিছু, অন্য বিষয়, অন্য যুক্তি, অন্য প্রবণতা, এগুলিকে পাশাপাশি নিয়ে আসা, এই দুটি হলো দ্বিধা এবং জড়তা যুক্ত হয়ে যাওয়া। বিশ্বাস যখন দ্বিধা এবং জড়তা মুক্ত হবে তখন সে বুঝবে ভগবান এই তো আছেন, সামনেই আছেন, বলবে আছেন তিনি কাছে, তখন সে সত্যি সত্যি জানতে পারবে, বুঝতে পারবে, কারণ তিনি তো অমনিপ্রেজেন্ট। ভগবান তো সর্বদাই সদাই আছেন, সর্বত্র আছেন, তাহলে তাকে কোনো একটি বিশেষরূপে দেখবার দরকার নেই। হ্যাঁ, বিশেষরূপে দেখা যাবেও। বাল্মীকি মহারাজ বর্ণনা করছেন হনুমানজি যখন সাগর ক্রস করছেন সেই ঘটনাটি বর্ণনা করছেন বাল্মীকি মহারাজ। হনুমানজি সাগর ক্রস করবেন, পর্বত শৃঙ্গ থেকে লাফ দিয়েছেন, ওপারে গিয়ে লঙ্কায় উঠবেন, একমাত্র ওনারই ক্ষমতা আছে, উনি পারেন। কিন্তু উনি বললেন আমি তো পারি না, আমি জানি না আমি পারি কি না, কিন্তু পারি। কেন পারি না? হনুমানজি যখন এই দায়িত্ব পেলেন বানরাজের কাছ থেকে, এই দায়িত্ব পেলেন যে তুমি ওপারে যাও, গিয়ে সীতা মাতার খবর নিয়ে এসো, সে কীভাবে যাবে? না, সে লাভ দিয়ে যাবে। সে যখন লম্ফ দিচ্ছে, যখন সে সাগর লাভ দিচ্ছে, সে আকাশের পথ দিয়ে যাচ্ছে। বাল্মীকি মহারাজ সেই বর্ণনায় লিখেছেন যে হনুমানজি দর্শন করছে, সাগর টাগর কিছু ক্রস করছেন, ও শ্রীরামচন্দ্রের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে মহাকাশে, সে শ্রীরামচন্দ্রকে দর্শন করে করে এগিয়ে যাচ্ছে, মহাকাশে দর্শন করছে। ওকে একবার সাগরের মাঝখানে বিরুদ্ধ শক্তি, এরা ওকে আটকাবার চেষ্টা করেছিল, পারেনি, রাম নামের জোরে সে পেরিয়ে চলে গেল। কীরকম বিশ্বাস! না, তার বিশ্বাস এতটাই জ্বলন্ত যে তাকে সে দর্শন করতে করতে যাচ্ছে, লাভ দিয়ে চলে যাচ্ছে ওপারে, কিন্তু ও যাচ্ছে না, যার জন্যে যাচ্ছে তিনি ওই পর্বতের গোড়াতে দাঁড়িয়ে আছেন, ভাইকে নিয়ে লক্ষ্মণ রাম লক্ষ্মণ দাঁড়িয়ে আছে, আর তাকে উদ্দেশ্য করে যে যাচ্ছে সে কনস্ট্যান্টলি সে শ্রীরামচন্দ্রের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। ওই মহাকাশের পটভূমিতে বিরাট আকাশ রূপ শ্রীরামচন্দ্র সেখানে তাকে যেন ধারণ করে হাতে ধরে এপার থেকে ওপারে নিয়ে গিয়ে রেখে দেবে। তার কোনো রকম কোনো কিছু সে যখন ওপারে নামলো তখন সে একেবারেই স্বাভাবিক, তার কোনো রকম কোনো ক্ষতি কোনো শক্তি ক্ষয় কোনো কিছু তার কিছু প্রবলেম নেই। দ্বিধা জড়তাহীন বিশ্বাস। তাই তখন সে কি পাবে না সে জানবে ভগবান কাছেই আছে। ভগবানকে যদি আমরা একটা রূপে ভাবি তাহলে সেই রূপের খোঁজে যেতে হবে। সবাই যেমন মন্দিরে সব জায়গায় ছুটে ছুটে যায়, এক একজনের এক একটা বিশ্বাস, কেউ ভাবেন আমার ভগবান এখানে আছেন, কেউ ভাবেন আমার ভগবান ওখানে আছে, আবার কেউ এসব বিষয়ে অতটা না ভাবনা চিন্তা করে তীর্থ তীর্থ ইত্যাদি করে বেড়াচ্ছেন। সবাই আছে, সবাই যে যার আছে ভালো আছে। ভগবানের পথে যদি যেতে চাইবেন তাকে অন্তরে ডুব দিতে হবে, তাকে নিজের মধ্যে ডুব দিতে হবে, অন্তরে ডুব দিতে হবে তাকে। জানতে হবে কিলের মধ্যে যেমন তৈল থাকে এই অবয়বের মধ্যে তেমনি ভগবান স্বয়ং উপস্থিত হয়ে আছেন, আত্মারূপে তিনি উপস্থিত হয়ে আছেন, আর তিনি এই জীবনের সঞ্চালন বলছেন। ইহা একহ জালবান ঈশতে ঈশনিভি সর্বিয়ান লোকান ঈশতে ঈশনিভি ইহা এব এক উদ্ভাবে সম্ভবে চ ইয়ে তদ্বিদু অমৃততে ভবন্তি। ঋষি বুঝলেন, বেদমাতা সরস্বতী বুঝিয়ে দিলেন যে একই তিনি বিরাজ করে আছেন। আশিধামে শ্রীরামকৃষ্ণ ওই এক এক এই এক তত্ত্বকে শেয়ার করেছিলেন, বলেছিলেন সেই একই তিনি বিরাজমান হয়ে আছেন সর্বক্ষেত্রে সর্বত্র। ঈশতে ঈশনির এই যা কিছু আছে, এই ঈশ তিনি, তিনি আদি মধ্য অন্ত সব কিছু, তিনি আদিতে তিনি মধ্যে তিনি অন্তে, আদি মধ্য অন্ত তিনি সব কিছু, তিনি শুরুতে সত্য স্বরূপ, তিনি এই জীবনের মাঝে আছেন সেও সত্য স্বরূপ, আর তিনি যখন অন্তে চলে যাচ্ছেন তখনও সত্য স্বরূপ। কেমন সত্য না, তিনি পূর্ণ সত্য। তার ওই সত্যের ক্ষয় হয় না, লয় হয় না, লয় ক্ষয় হয় না, অখণ্ড সত্য সর্বদাই অখণ্ড, ভগ্নাংশ সত্য নয়, ফ্র্যাগমেন্টেড ট্রুথ নয়। তাকে যদি, তাহলে বাল্মীকি মহারাজ যখন হনুমানজির এই সাগর লঙ্ঘনের কথাটি যখন ব্যক্ত করছেন তাহলে হনুমানজি কেমনভাবে দেখলেন শ্রীরামচন্দ্রের রূপটি, তিনি কীভাবে দেখলেন ওই ধনুর্ধারী শ্রীরাম? তার তো একটা ডাইমেনশনাল লিমিট আছে, তার একটা ডাইমেনশন আছে, তিনি এতটা লম্বা এতটা চওড়া এতটা উঁচু, এরকম তার গায়ের রং, এরকম তিনি, এরকম সব আছে, তার একটা বর্ণনা আছে, তার রূপবর্ণনা আছে, তার গুণবর্ণনা আছে, তার অনেক বর্ণনা আছে, তিনি রাজা, তিনি রাজপুত্র, তিনি সীতাদেবীর, সীতাদেবীর তিনি স্বামী, তিনি এক কি গৃহস্থ, তিনি গৃহে বিরাজ করেন, তিনি জগতের মধ্যে একজন, জগতে বিরাজ করেন, আবার তিনি অন্য কিছু, এই সব কিছু হয়েও তিনি অন্য কিছু। তাই সেই অন্য কিছুটা কি? ঋষি বললেন বিশ্বতঃ চক্ষুঃ তৎ বিশ্বতঃ মুখঃ বিশ্বতঃ বাহুঃ তৎ বিশ্বতঃ পাদঃ সং বাহুভ্যাম নমতিঃ সং পদত্রয়ী দেবাভূমি জনয়ন দেবহ একঃ। বিশ্বময় হয়ে আছেন দেব, তার রূপটি কি না, এই সমগ্র মিলে তার একটা রূপ, এই সমগ্র মিলে তিনি একটা হয়ে আছেন, এই সমগ্রের মধ্যে যা যা আছে সবই তার মধ্যে অঙ্গীকৃত একীকৃত হয়ে আছে, তিনি এই সমগ্র হয়ে আছেন, সমগ্র সৃষ্টির মধ্যেই তার দৃষ্টি স্নাত হয়ে আছে, সমগ্র সৃষ্টির মধ্যেই তিনি বিরাজমান হয়ে আছেন, সমগ্র সৃষ্টিতেই তিনি বিচলন করে আছেন করছেন, তার সেই দৃষ্টি তার অবয়ব তার মুক্তি কেমন না, বিশ্বত মুখ সমগ্র বিশ্বময়, যত প্রাণ যত কিছু খাদ্য গ্রহণ করছে তিনি গ্রহণ করছেন, যে খাদ্যের নামে অখাদ্য গ্রহণ করছে সেটা আবার তাকেই সে খাওয়াচ্ছে, যখন সে বুঝবে যে আমি যে খাদ্য গ্রহণ করছি সে তো ভগবানই করছেন, তাহলে খাদ্যের নামে অখাদ্যটি গ্রহণ করি কেন, ওনাকে কষ্ট দিই কেন, তাহলে আর ওনাকে কষ্ট দিই না, সে তখন ঠিক ঠিক খাদ্য গ্রহণ করবে। সে যখন জীবন যাপন করবে তখন সে জানবে জীবনের মধ্যে তো তাহলে আরেকজন আছেন ভগবান আছেন, তাহলে জীবনের মধ্যে এই সব নানা রকম যে রিপুগুলো আছে তাদেরকে আর আমল দেওয়ার কী দরকার, ওই বাসনার কী দরকার আছে, কামনার আর কী দরকার আছে, কামক্রোধের কী দরকার আছে, লোভের কী দরকার আছে, মোহগ্রস্ত হওয়ার কী দরকার আছে, মাদমাৎসর্যে ব্যাপৃত হওয়ার কী দরকার আছে, ভগবান তো অন্তরে বিরাজমান হয়ে আছে, তাহলে যদি জীবনের জন্য কোনো কিছু অপরিহার্য হয়ে যায় অপরিহার্যটি ভগবানই দেখবে, যদি কোনো কিছু জীবনের জন্য অপরিহার্য বিচার তার দৃষ্টিতে আসে তখন তিনি সে বিচারটি করবেন। এটি যে ওই টুনি চ্যাটার্জি লিখেছেন দ্বিধা জড়তাহীন বিশ্বাস, এই দ্বিধা জড়তাহীন বিশ্বাসটি হচ্ছে আসল, সেটি যখন জানা যাবে তখন ওই যে লিখেছেন তখন তিনি সাধকের কাছে তখন কি হবে না, আছেন তিনি কাছেই, কি সুন্দর ল্যাঙ্গুয়েজ, আছেন তিনি কাছেই আর কি, ভগবান তো সর্বদাই সব জীবনের কাছেই উপস্থিত হয়ে আছেন, এটা হচ্ছে প্রথম সেন্টেন্সের ইলাবোরেশন, আছেন তিনি কাছে, কাছেই তো আছেন কারণ অন্তরে বিরাজ করেন তাহলে তো কাছেই আছে, অথবা অঙ্গীভূত হয়ে আছে, তিনি জীবনের মধ্যেই আছে, তাই দ্যার ইজ নো এলিমেন্টাল সেপারেশন, কোনো এলিমেন্টাল সেপারেশন নেই বিটুইন গড অ্যান্ড দ্য পার্সন। ঋষি প্রার্থনা জানাল, ভগবানকে ঋষি প্রার্থনা জানাল, ইহা দেবানাং প্রভবঃ চ উদ্ভবঃ চ বিশ্বাদীপঃ রুদ্র মহর্ষি হিরণ্যগর্ভ্যাম জনয়মাশ পুরীভ্যাম সহন বুদ্ধ্যা শুভয়া সংয়ুক্ত। হে ভগবান, হে দেব, হে আদিদেব, তুমি আমাকে শুভ বুদ্ধি প্রদান কর, এই শুভ বুদ্ধি, শুভ বুদ্ধিটি কি না বলছেন, শুভ হলো তাই যা ভগবানকে অঙ্গীকার করে। শুভ হলো তাই যা ভগবানকে বরণ করে, শুভ হলো তাই যা ভগবানের জন্য অভিপ্সা করে, শুভ হলো তাই যে চিন্তা ভগবানকে সমর্পণ করে অর্পণ করে করে, শুভ কর্ম হলো তাই যে কর্ম ভগবানকে অর্পণ করে নিবেদিত কর্ম হয়ে যায়। শুভ সেই মন যে মন ভগবানকে ভাবতেই থাকে, ভগবানের ভাবকে জীবনের মধ্যে বরণ করে থাকে। শুভ হলো তাই যে চেতনা ভগবানকেই আবাহন করবার জন্য উদ্বুদ্ধ করে, সেই শক্তিই শুভ শক্তি যা ভগবানকে পাওয়ার জন্য শক্তি সঞ্চালন করে। তাই বলছেন ঋষি, তুমি আমাকে সেই শুভ প্রদান কর। কেন বললেন? যে তুমি যদি আমাকে শুভ প্রদান করো তাহলে ওই শুভ যে পটভূমি, সেই পটভূমি থেকে আমি তোমাকে সর্বদাই তোমাকে প্রাপ্ত হব। ওই যে উনি লিখেছেন, আছেন তিনি কাছে, ওই শুভ যদি হয় তখন জানবো আছেন তিনি কাছে, আছেন তিনি হৃদয়ে, আছেন তিনি অন্তরে, আছেন তিনি আত্মারূপে, আছেন তিনি জীবন মাঝে, আছেন তিনি ভাবপথে, আছেন তিনি ভাবের মধ্যে। রবীন্দ্রনাথ লিখেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটা বলছেন, I have dedicated my whole life to the reconciliation of mankind. I obviously thought Ramakrishna had something extraordinary to say to humanity as a whole. Otherwise, I would not have spent so much of time and taken so much of efforts to write a book directly dedicated to him. At a lecture, the man whose image I here evoke was the consummation of 2000 years of the spiritual life of 300 million people. এই 2000 ইয়ার্সটা ওনার দোষ নেই কিছু, তখন এই ব্রিটিশ হিস্টোরিয়ানরা তখন স্ট্যাম্প মেরে দিয়েছে যে ঋগ্বেদ 2000 বছর আগে তৈরি হয়েছে, মানে ওই গ্রিক সিভিলাইজেশন আর অন্যগুলোর সঙ্গে সমান সমান করতে চাইছে। উনি যখন লিখেছেন 40 বছর পর ঠাকুরের চলে যাওয়া, অলদো হি হ্যাজ বিন ডেড 40 ইয়ার্স, হিজ সোল অ্যানিমেটস মডার্ন ইন্ডিয়া, হি ওয়াজ নো হিরো অফ অ্যাকশন লাইক গান্ধী টান্ধীদের নাম করেছেন। হি ওয়াজ এ লিটল ভিলেজ ব্রাহ্মিন অফ বেঙ্গল হুজ আউটার লাইফ ওয়াজ সেট in a limited frame without striking incident outside the political and social activities of his time, but his inner life embraced the whole multiplicity of men and gods. His inner life embraced the whole multiplicity of men and gods. এমনই তিনি বলছেন। ঋষি বললেন, বেদ অহম এতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণ্যং তমসৌ পরস্বাদ তমেব বিদিত্বা অতি মৃত্যুমিতিহি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আর অন্য পথ কিছু নেই। তিনি ঘোষণা করছেন, আমি জেনেছি তাকে, বেদ অহম এনাম এতম পুরুষম মহান, সেই পরম পুরুষ তাকে জেনেছি, সেই পরম পুরুষ দিব্য জ্যোতির্ময়। তাকে ভাবলে, তাকে জানলে সমস্ত অন্ধকার চলে যায়। তাকে ভাবলে, তাকে জানলে যে মৃত্যুর যে পাশ, সেই পাশ থেকে মুক্ত হওয়া যায়। তিনি সেই পরম পুরুষ, যার বাইরে কেউ নেই। ইয়স্মাৎ পরম না পরম, ইয়স্মাৎ পরম না পরমস্তি কিঞ্চিৎ, ইয়স্মাৎ অনিয়া ন জায়স্তি কাহচিৎ, বৃক্ষং ইব স্তবদোহ দেবী তিষ্ঠতি একহ তেন ইদম পূর্ণম পুরুষেণ সর্বম। ওই যে তিনি জগৎব্যাপ্ত, বিশ্বত মুখ, বিশ্বত চক্ষু, যার সেই তিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, সর্ব অবয়বের মধ্যে মিশ্রিত হয়ে আছেন, সব কিছুর মধ্যেই তিনি হয়ে আছেন, তাকে জাগ্রত করো। ঋষি বলছেন, ওকে তুমি জাগিয়ে তোলো। তাই যেটি তানিয়া বললে পড়লেন, যে অংশটি আমাদের নভেম্বর সংখ্যার এডিটোরিয়ালের একটুখানি অংশ পড়লেন, চেতনার জাগরণের কথা আছে। আর এর যে মানসিক পটভূমি, চিন্তার যে পটভূমি, চন্দ্রিকা যে গান করলেন চার লাইনের, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে বহুবার এই গানটি করেছেন, শুরুতে তো করেইছেন, মনোচল নিজ নিকেতনে। এটি হলো ভাবরাজ্যে ভগবানের সঙ্গে বিরাজ করা। অনেকে ব্যাখ্যা দিয়েছেন, এটি মৃত্যুকে আহ্বান করে মৃত্যুর পরে ভগবানের সঙ্গে মিশে যাওয়া, চেতনে চেতন। তা নয়, ভাবরাজ্যে ভগবানের সঙ্গে বিরাজ করা, জগতের কীটপতঙ্গের মতো না হয়ে ভগবত্তার মতো হয়ে যাওয়া। আধুনিক মন প্রাণ যে যুক্তি পরম্পরার দ্বারা বন্দী হয়ে আছে, হয়ে নিজেকে কীটপতঙ্গের সদৃশ করে ফেলেছে, তার থেকে বেরিয়ে আসা, ভগবানকে বরণ করা, দ্বিধা জড়তাহীন বিশ্বাসে, হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, তোমার এই অনির্দেশ্য কালবিহীন, এই তোমার অচিন্তনীয় অবর্ণ অরূপ অথচ রূপময় এই উপলব্ধি সঞ্চার করো তিনি চাইছেন। আমরা এখন বেদমন্ত্র পাঠ করব। সবাই জয় করুন। ওম বাগ্মি মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতা। আবিহি আবিহি মে ধি, বেদস্য মানি স্তহ, শ্রুতং মে মা প্রহসিহ। আ ধনে নদীতে নহরাত্রান সাং দদামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তদ্মামবতু তদ্ভক্তারামবতু অবতু মাম অবতু ভক্তারাম অবতু ভক্তারাম শান্তি শান্তি ওং আপায়ন্তু মম অঙ্গানি বাক প্রাণ চক্ষুঃ মাথাহ বলম ইন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদাম মাহং ব্রহ্ম নিরকুরিয়াত মাম ব্রহ্ম নিরকারো অনিরাকরণমস্তু অনিরাকরণম্যস্তু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু ওম শান্তি 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 ওং পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে ওম শান্তি 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 ওম সহনো আবতু সহনো ভুনক্তু সহ বীর্যম করবাবহৈ তেজসী নদীতমস্তু মা বিদ্বেষাবহৈ ওম শান্তি 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 ওং শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবতি আর্যো শং নো ইন্দ্রঃ বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ মহাব্রহ্মণেন নমঃ তে বায়ু তমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ৃতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তদ্মামবতু তদ্ভক্তারামবতু ভবতু মাম আবতু বক্তারাম ওম শান্তি 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 ওম ভদ্রং কর্ণে ভীষণাম দেবা ভদ্রং পশ্যেমাক্ষ বীরযোদ্ধাঃ শিরৈরঙ্গৈ তুষ্টুবাংশতনুভিঃ পশ্যেম দেবহিতং যতায়ুঃ ওম শান্তি 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 আমরা সবাই এখন একটু ধ্যান করব, দু মিনিট ধ্যান, টু মিনিটস মেডিটেশন, সবাই মিলে দু মিনিট ধ্যান, যিনি যেখানে আছেন সেখানে দু মিনিট ধ্যান, নাও টু মিনিটস মেডিটেশন। জয় মা জয় মা জয়। আমরা আজ এখানে বন্ধ করছি, আবার আগামী রবিবার আমরা মিলিত হব এই বিকেল 5:30 এইভাবে এই গুগল মিটে আগামী রবিবার আবার বিকেল 5:30। সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট।